বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده لا تأخذه سنة ولا نوم له ما في السماوات والأرض من ذا الذي يشفع عنده يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع ولا يؤوده حفظهما وهو العلي العظيم صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তিনি জীবিত সব কিছুর ধারক, তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না, আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর, এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে, বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সব কিছুর ব্যাপারেই তিনি জানেন, তিনি যেটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না, তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না, তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত এবং মধ্যপ্রাচ্য সহ সমগ্র বিশ্বে। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর শুনবেন গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ নিয়ে প্রতিবেদন। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তাঁরা জানেন সংবাদ পরিবেশনায় আমরা নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের খবরাখবরের পাশাপাশি বিশ্বের মজলুম জনগোষ্ঠীর খবরকেও আমরা গুরুত্বের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাকহীনদের কণ্ঠস্বর। যারা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের এই নিপীড়িত কণ্ঠস্বর শুনতে চান তারা রেডিও তেহরানের সামাজিক মাধ্যমেও যুক্ত হতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন persetoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/persetodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরানস্যাট বা বাদর 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই মেইলে রেডিও তেহরান 1982@gmail.com। সংবাদ বিশ্লেষণের পর গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আরেকবার জানিয়ে দেয়া হবে। তো এখন শোনা যাক সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। দখলদার ইসরায়েল বিরোধী লড়াইয়ে অকুণ্ঠ সমর্থন ইরানের, সর্বোচ্চ নেতাকে ধন্যবাদ জানিয়েছে হিজবুল্লাহ আন্দোলন। দক্ষিণ লেবাননে ইসরায়েলের ড্রোন হামলায় আহত 3 জন, যুদ্ধবিরতি পুরোপুরি মানতে বললেন লেবাননের প্রধানমন্ত্রী। আইনজীবী হত্যা ও ইসকন ইস্যুতে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে, হাইকোর্টকে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা বলা এখতিয়ারের মধ্যে পড়ে না, ইসকন ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতার মন্তব্য। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ এক বিবৃতিতে লেবাননের জনগণ, সরকার ও প্রতিরোধ সংগ্রামের প্রতি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খিলুজমা খামেনেয়ির অকুণ্ঠ সমর্থন এবং ইরান সরকারের পক্ষ থেকে ব্যাপক কূটনৈতিক তৎপরতার প্রশংসা করেছে। লেবাননে ইসরায়েলি আগ্রাসন বন্ধ হওয়ার পর ইরানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিবৃতি দিল হিজবুল্লাহ। হিজবুল্লাহর বিবৃতির একাংশে বলা হয়েছে, ইসলামী প্রজাতন্ত্র ইরানের পক্ষ থেকে সব ক্ষেত্রে লেবাননের ইসলামী প্রতিরোধ সংগ্রামের প্রতি অকুণ্ঠ সমর্থন দেয়া হয়েছে। যার নেতৃত্বে এই সমর্থন এসেছে তিনি হলেন ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ খিলুজমা খামেনেয়ি। বিবৃতিতে আরও বলা হয়, দখলদার ইসরায়েলের আগ্রাসন চলাকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, তার প্রতিনিধি মোহাম্মদ রেজা শেইবানি, সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কলিবাফ এবং সর্বোচ্চ নেতার সিনিয়র উপদেষ্টা আলি লারিজানি একের পর এক বিভিন্ন দেশ সফর করেছেন। তারা কূটনৈতিক তৎপরতা চালিয়েছেন, তাদের প্রতিও হিজবুল্লাহ কৃতজ্ঞ। এই বিবৃতির আরেক অংশে বলা হয়েছে, লেবাননে ইসরায়েলি আগ্রাসনে ইরানের রাষ্ট্রদূত আহত হয়েছেন এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী শহীদ আমির আবদুল্লাহিয়ান একের পর এক সফর করেছেন। এসব কথা হিজবুল্লাহ কখনোই ভুলবে না বলে ওই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কমান্ডের শক্তিশালী সমর্থনের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছে লেবাননের হিজবুল্লাহ। দক্ষিণ লেবাননে ইহুদিবাদ ইসরায়েলের ড্রোন হামলায় অন্তত তিনজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। ইহুদিবাদ ইসরায়েল এবং লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার একদিন পর এই ঘটনা ঘটল। দক্ষিণ লেবাননের মার্কাবা গ্রামে একটি গাড়ির কাছে ইসরায়েল ড্রোন হামলা চালায়। বিস্তারিত না জানিয়ে ইসরায়েলি সামরিক বাহিনী পরিচালিত রেডিও চ্যানেল এই খবর দিয়েছে। দক্ষিণ লেবাননে আগ্রাসন চালাতে গিয়ে ইহুদিবাদ ইসরায়েলের সেনারা ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ে। এছাড়া আগ্রাসনের জবাবে হিজবুল্লাহ ইসরায়েলের পুরো উত্তরাঞ্চল এবং গভীর অভ্যন্তরেও ব্যাপকভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এমনকি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ব্যক্তিগত বাসভবন হামলার শিকার হয়েছে। চরম দুর্ভোগের মুখে ইসরায়েল এই যুদ্ধবিরতি চুক্তি করতে বাধ্য হয়, যার মধ্যস্থতায় ছিল আমেরিকা ও ফ্রান্স। কিন্তু দক্ষিণ লেবাননে হামলা চালিয়ে ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তিকে তারা হুমকির মুখে ফেলেছে। আশঙ্কা করা হচ্ছে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটলে নতুন করে পুরো মাত্রায় যুদ্ধ শুরু হতে পারে। হিজবুল্লাহ আগেই বলে রেখেছে ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করলে তারাও জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। এদিকে লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেছেন ইহুদিবাদ ইসরায়েলকে সম্প্রতি স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি পুরোপুরি মেনে চলতে হবে। তিনি বুধবার বৈরুতে এক বক্তৃতায় বলেন, আমি যুদ্ধবিরতির চুক্তির পুরোপুরি বাস্তবায়ন চাই। সকল এলাকা থেকে সেনা প্রত্যাহার এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 1701 নম্বর প্রস্তাব বাস্তবায়ন করতে হবে। 2006 সালে দক্ষিণ লেবাননে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে 33 দিনের যুদ্ধ অবসানের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদ যে প্রস্তাব অনুমোদন করেছিল সেটি 1701 নম্বর প্রস্তাব নামে পরিচিত। সম্প্রতি লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর হাজার হাজার সফল অভিযানে দিশেহারা হয়ে তেল আবিব এই সংগঠনের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করতে বাধ্য হওয়ার পর বুধবার এই কঠোর বার্তা দেন নাজিব মিকাতি। লেবাননের প্রধানমন্ত্রী দেশটির বেসামরিক নাগরিক এবং কর্মকর্তাদের প্রতি রাষ্ট্র গঠনের কাজে মনোযোগ দেওয়ার আহ্বান জানান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র প্রধান মেজর জেনারেল হোসেন সালামি বলেছেন লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সাথে ইহুদিবাদ ইসরায়েল যে যুদ্ধবিরতি চুক্তি করেছে তার মধ্য দিয়ে প্রকৃতপক্ষে দখলদার ইসরায়েলের কৌশলগত ও লজ্জাজনক পরাজয় ঘটেছে। হিজবুল্লাহ মহাসচিব শেখ নাইম কাসেমকে পাঠানো এক বার্তায় আজ এসব কথা বলেছেন জেনারেল সালামি। ইহুদিবাদ ইসরায়েলকে যুদ্ধবিরতি চুক্তিতে বাধ্য করানোর জন্য তিনি হিজবুল্লাহ প্রতিরোধ আন্দোলনকে অভিনন্দন জানান। এর একদিন আগে অর্থাৎ গতকাল থেকে হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে। গত 14 মাস ধরে হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে সামরিক সংঘাত চলে আসছিল। হিজবুল্লাহকে পাঠানো বার্তায় জেনারেল সালামি বলেন, লেবানন ফ্রন্টে যুদ্ধবিরতি হল ইহুদিবাদীদের জন্য একটি কৌশলগত এবং অপমানজনক পরাজয়। যুদ্ধের মাধ্যমে হিজবুল্লাহর বিরুদ্ধে তারা কোনো অশুভ লক্ষ্য ও উচ্চাকাঙ্ক্ষা অর্জনের কাছাকাছিও আসতে পারেনি। জেনারেল সালামি বলেন, এই যুদ্ধবিরতি এমনকি গাজার যুদ্ধ শেষ করার জন্য একটি সূচনাও হতে পারে। সালামি আরও বলেন, ইসরায়েলের যুদ্ধবিরতি মেনে নেওয়ার কারণ হল হিজবুল্লাহর বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র দখলদারদের ঘাঁটি এবং কৌশলগত স্থানগুলোকে লক্ষ্য করে তাক করা রয়েছে। সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় আলেপ্পো প্রদেশে সামরিক বাহিনীর অবস্থানে বিদেশি মাদকপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠীগুলোর একটি জোট বড় ধরনের হামলা চালিয়েছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে হায়াতে তাহরির আশাম সন্ত্রাসী সংগঠনের সদস্যরা এবং তাদের সহযোগী সশস্ত্র কয়েকটি গোষ্ঠী গতকাল আলেপ্পো শহরের পশ্চিমে ও ইদলিব প্রদেশের পূর্বে সিরিয়ার সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে থাকা কমপক্ষে 10টি এলাকা দখল করে নিয়েছে। ব্রিটেন ভিত্তিক কথিত সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, ভারী সংঘর্ষের ফলে প্রায় 100 সৈন্য এবং সন্ত্রাসী নিহত হয়েছে। সিরিয়ান অবজারভেটরি কর্মীরা জানিয়েছেন যে মিত্র সশস্ত্র জঙ্গি গোষ্ঠীর 16 সদস্যের সাথে হায়াতে তাহরির আশামের 44 জন সদস্য নিহত হয়। অবজারভেটরি এক বিবৃতিতে বলেছে, বিভিন্ন পদমর্যাদার কমপক্ষে 4 জন কর্মকর্তা সহ সিরিয়ার সামরিক বাহিনীর 37 জন সদস্য নিহত হয়েছে এবং 5 সদস্যকে বন্দী করা হয়েছে। এছাড়া অস্ত্রের ডিপো, সাজু আজান, মেশিনারিস এবং ভারী অস্ত্র দখল করেছে সন্ত্রাসীরা। মনিটরিং গ্রুপটি আরও বলেছে যে সংঘর্ষে শিশুসহ বেসামরিক লোকজন হতাহত হয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়ে 25 মিটার ব্যান্ডে। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের ধর্মীয় গুরু চিন্ময় কৃষ্ণ দাসের জামিন না দেয়াকে ঘিরে চট্টগ্রামে সংঘর্ষে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিষয়ে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে হাইকোর্টকে অবহিত করেছে রাষ্ট্রপক্ষ। আজ বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চকে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদউদ্দিন জানান, সরকার এটি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এবং প্রধান একটি ইস্যু ধরে অ্যাকশন নিয়েছে। পুলিশ 3টি মামলা দায়ের করেছে। 3টি মামলার একটিতে 13 জন, একটিতে 14 জন এবং অপরটিতে 49 জনের নামে মামলা হয়েছে। এর মধ্যে 33 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সিসিটিভির ফুটেজ দেখে 6 জনকে শনাক্ত করা গেছে যারা এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত ছিল, আর যাদের গ্রেফতার করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করলে নিশ্চয়ই আরও তথ্য বের হয়ে আসবে। আসাদউদ্দিন আরও বলেন, পুলিশ সহ আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা তৎপর রয়েছেন। শুধু চট্টগ্রামেই নয়, যেসব স্থানের কথা এসেছে সেসব জায়গায় এ ধরনের তৎপরতা দেখা গেছে। প্রত্যেক জায়গাতেই আইন শৃঙ্খলা রক্ষীকারী বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন। সরকার এটাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে অ্যাড্রেস করছে। ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। পাশাপাশি তিনি জোর দিয়ে বলেছেন যে অন্য দেশের বিষয় হয় এটি নিয়ে তিনি মন্তব্য করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। আজ পশ্চিমবঙ্গের বিধানসভায় বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে এমন মন্তব্য করেছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ একটি ভিন্ন দেশ, ভারত সরকার এটা দেখবে, এটা আমাদের এখতিয়ারের মধ্যে পড়ে না, আমাদের এটি নিয়ে কথা বলা বা হস্তক্ষেপ করার কথা নয়। আমরা ভেতরে ভেতরে দুঃখ পেলেও কেন্দ্রের নির্ধারিত নীতি অনুসরণ করি। মমতা বলেন, আমরা যেমন বাংলাদেশকে ভালোবাসি তেমনই বাংলাদেশের মানুষ যেন আমাদের ভালোবাসেন। আমাদের ভাষা, সাহিত্য, পোশাক পরিচ্ছদ সবই এক। রাজনৈতিকভাবে যাই মতভেদ থাকুক না কেন, আমরা নিশ্চয়ই কেউই চাই না ধর্মে ধর্মে বিভেদ হোক। তিনি বলেন, ধর্মের নামে হিংসা আমরা সমর্থন করি না, যে কোনো হিংসার ঘটনায় নিন্দনীয়, কিন্তু আমাদের কেন্দ্রের সরকারও তো একটা বিশেষ ধর্মের বিরুদ্ধে প্রচণ্ড বিদ্বেষ নিয়ে চলছে, আমরা মনে করি এটা ঠিক নয়। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতি চুক্তি করতে বাধ্য হওয়ার পর গাজায় ইসরায়েলের পরাজয় মেনে নেয়ার এখনই উপযুক্ত সময়। গতকাল এক্স পেজে দেয়া এক পোস্টে আরাকচি বলেন, হিজবুল্লাহ আবারও ইসরায়েলের অপরাজয় থাকার মিথ ভেঙে দিয়েছে এবং দখলদার ইসরায়েলকে যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য করেছে। মঙ্গলবার ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতির কথা ঘোষণা করেন, যার মাধ্যমে লেবাননে ইসরায়েলের ভয়াবহ আগ্রাসনের অবসান ঘটাবে বলে আশা করা হচ্ছে। আমেরিকা ও ফ্রান্সের দেয় একটি প্রস্তাব নিয়ে মন্ত্রিসভায় আলোচনা করার পর নেতানিয়াহু যুদ্ধবিরতির ঘোষণা দেন। আব্বাস আরাকচি তার পোস্টে আরও বলেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনারা ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ার পর নেতানিয়াহু যুদ্ধবিরতির আবেদন জানাতে বাধ্য হন। তিনি বলেন, নেতানিয়াহু গাজা উপত্যকা এবং লেবাননে যুদ্ধ অপরাধ করার জন্য মার্কিন করদাতাদের $100 বিলিয়ন নিয়েছেন। ফিলিস্তিন ও লেবাননের অরক্ষিত জনগণের বিরুদ্ধে নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র ব্যবহার করার কারণে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে ইহুদিবাদ ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করার আহ্বান জানিয়েছে ইরান। ইরানের বিচার বিভাগের মানবাধিকার বিষয়ক উচ্চ পরিষদের চেয়ারম্যান কাজেম গরিবাবাদি গতকাল হেগে অনুষ্ঠিত রাসায়নিক অস্ত্র কনভেনশনের সম্মেলনের 29তম অধিবেশনে বক্তৃতা দিতে গিয়ে এ আহ্বান জানান। তিনি বলেন, কিছু পশ্চিমা দেশ বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন নিয়ে ইহুদিবাদ ইসরায়েল দুর্ভাগ্যবশত দায়মুক্তি ভোগ করছে এবং ফিলিস্তিন ও লেবাননে তারা অপরাধযজ্ঞ চালিয়েছে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
রেডিও তেহরান খবরের সঙ্গে ২৪ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dm।
এবার আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। দখলদার ইহুদিবাদ ইসরায়েল যখনই আন্তর্জাতিক চাপের মুখে খাদ্য বহনকারী ট্রাকগুলোকে গাজায় প্রবেশের অনুমতি দেয়, তখনই খাদ্য বিতরণ কেন্দ্রগুলো মৃত্যুর ফাঁদে পরিণত হয়। এমন একটি ঘটনার উদাহরণ হচ্ছে ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি আল রশিদ সড়কে ঘটে যাওয়া বর্বরোচিত হত্যাকাণ্ড। এ সম্পর্কে এখন রয়েছে একটি পর্যালোচনা, শুনুন বাবুল আখতারের পরিবেশনায়। চলুন এখন পর্যালোচনাটি শোনা যাক।
বিশ্ব খাদ্য কর্মসূচির প্রতিবেদন অনুযায়ী ২০২৪ সালের অক্টোবরে এবং ইসরায়েলি সরকারের বিধিনিষেধের কারণে জাতিসংঘ গাজার চাহিদার ৩০% কম খাদ্য সরবরাহ করতে পেরেছিল। পার্সটুডের রিপোর্ট অনুযায়ী উত্তর গাজায় খাদ্য ও পানি বন্ধের ৪০ দিনের পরিপূর্ণ অবরোধের পর যখন তেল আবিব সরকারকে ইসরায়েলে অস্ত্র পাঠানো বন্ধ করার হুমকি দেওয়া হয়েছিল, তখন ৩টি ত্রাণবাহী ট্রাক বেইত হাননে প্রবেশ করেছিল। কিন্তু যখন ত্রাণগুলো বিতরণের জন্য প্রস্তুত করা হচ্ছিল, ইসরায়েলি বাহিনী জনতার উপর গুলি চালায় এবং ক্ষুধার্ত পরিবারগুলোকে পালিয়ে যেতে বাধ্য করে। এরপর অন্যান্য ট্রাকগুলো জাবালিয়া এবং বেত লাহিয়া যাওয়ার কথা ছিল, কিন্তু সেখানেও ট্রাকগুলোকে প্রবেশ করতে দেওয়া হয়নি এবং এ অঞ্চলের শিশুদের বেঁচে থাকার জন্য ঘাস খেতে বাধ্য করা হয়েছিল। মে মাস থেকে ইসরায়েলি সরকার গাজায় প্রবেশের জন্য ৩০০টি ট্রাকের মধ্যে ৩০টির কম অনুমতি দেওয়া হয়। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারি ঘোষণা করেছেন যে ইসরায়েলি সরকার ৩১টি পরিকল্পিত মানবিক মিশনের মধ্যে ২৭টি প্রত্যাখ্যান করেছে এবং যে ৪টি ট্রাক প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল সেগুলো বিতরণে মারাত্মক বাধা দেওয়া হয়েছিল। এই পরিস্থিতির ফলাফল ছিল উত্তর গাজায় বেকারি এবং রান্নাঘর বন্ধ, পুষ্টি সহায়তা স্থগিত করা এবং হাসপাতাল পানি ও পয়ঃনিষ্কাশন সুবিধার জন্য জ্বালানির অভাব। যখনই ইসরায়েলি সরকার আন্তর্জাতিক চাপের মুখে খাদ্য ট্রাকগুলোকে গাজায় প্রবেশের অনুমতি দিয়েছে, তখনই তারা সাধারণত খাদ্য বিতরণ কেন্দ্রগুলোকে মৃত্যুর ফাঁদে পরিণত করেছে। এমন একটি ঘটনার উদাহরণ হচ্ছে ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি আল রশিদ সড়কে ঘটে যাওয়া বর্বরোচিত হত্যাকাণ্ড। আগের দিন খবর প্রকাশিত হয়েছিল যে আটা বহনকারী ট্রাক গাজার উত্তর দিকে যাচ্ছে। শত শত ক্ষুধার্ত নারী পুরুষ নির্ধারিত স্থান নাবলস স্কোয়ারে জড়ো হয়। পরের দিন ভোর ৪:৩০টার দিকে দূর থেকে ট্রাকের বাতিগুলো জ্বলতে শুরু করে। ট্রাকের আলোগুলো শীতল সকালের অন্ধকার ভেদ করে উকি দিচ্ছিল। হতাশ জনতার মধ্যে তখন উত্তেজনা ছড়িয়ে পড়ে। মহিলারা কাঁদছিল এবং খুশি হয়েছিল যে তাদের বাচ্চারা শিগগিরই খাবার পাবে। ট্রাকগুলো যতই কাছে আসছিল তাদের আশার আলো আরো উজ্জ্বল হতে থাকলো, কারণ এসব ত্রাণবাহী ট্রাকেই অপেক্ষমান নারী ও পুরুষের মনে নতুন আশা জাগিয়েছিল। ট্রাকগুলো IDF চেকপয়েন্ট অতিক্রম করে খোলা মাঠে প্রবেশ করেছে। তাদের ইঞ্জিনের গর্জন ভিড়ের মাঝে ক্ষুধার্ত পেটের সঙ্গে পাল্লা দিচ্ছে। ক্ষুধার্ত নরনারী সাবধানে যখন ট্রাকের কাছে এলো, ঠিক সেই মুহূর্তে গুলির শব্দ ভেঙে দিল শীতল সকালের নীরবতা। বিক্ষিপ্ত জনসংখ্যা ছিল ইসরায়েলের ট্যাঙ্ক এবং স্নাইপারদের লক্ষ্যবস্তু, যারা এলাকার চারপাশে ত্রাণ সংগ্রহ করার লক্ষ্যে অবস্থান করেছিল। মুহূর্তের মধ্যে আশা আতঙ্কে পরিণত হলো এবং ময়দার বস্তা ক্ষুধার্তদের রক্তে রঞ্জিত হলো। কমপক্ষে ১১৮ জন বেসামরিক লোক নিহত এবং ৭৫০ জনেরও বেশি লোক আহত হয়েছিল। এপ্রিলে ইসরায়েলের ড্রোনগুলো গ্লোবাল সেন্ট্রাল কিচেনের মালিকানাধীন যানবাহনগুলোতে লক্ষ্যবস্তু করেছিল এবং ৭ জন সাহায্যকর্মীকে হত্যা করেছিল। ইসরায়েলের গাজার স্বাস্থ্যসেবা ব্যবস্থা ধ্বংস করার পরিকল্পিত নীতি ছাড়াও জাতিসংঘ গাজাকে সাহায্য কর্মীদের জন্য সবচেয়ে বিপজ্জনক স্থান হিসেবে ঘোষণা করেছে। ১৯৪৫ সালে সংস্থাটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ২০২৪ সাল জাতিসংঘ কর্মীদের জন্য সবচেয়ে ভয়ানক বছর হয়ে উঠেছে এবং 2023 সালের অক্টোবর থেকে 320 জনের বেশি মানবিক কর্মী নিহত হয়েছে। খাদ্য সহায়তা হত্যাকাণ্ডের পাশাপাশি ইসরায়েলি সরকার স্থানীয় পুলিশ বাহিনীকেও লক্ষ্যবস্তু করেছিল, যারা সাহায্যকারী ট্রাকগুলোতে পাহারা দিত। পুলিশ নিরাপত্তা ব্যতীত ইসরায়েলি নিরাপত্তা সংস্থার দ্বারা সংগঠিত ভাড়াটে এবং সশস্ত্র গোষ্ঠীর দ্বারা ত্রাণবাহী ট্রাকগুলোতে আক্রমণ এবং লুটপাট করার পথ খুলে দিতে পারে, যার ফলে আইন শৃঙ্খলার সম্পূর্ণ বিপর্যয় ঘটে। এটি সমাজের সামাজিক ও সাংস্কৃতিক কাঠামোকে সম্পূর্ণরূপে ধ্বংস করার জন্য ইহুদিবাদী ইসরায়েলের বৃহত্তর কৌশলের অংশ।
শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের সর্বশেষ খবর সহ সকল বিষয়ে আপডেট পেতে যুক্ত হন আমাদের সোশ্যাল মিডিয়ায়। জানিয়ে দিচ্ছি আমাদের লিঙ্কগুলো। ওয়েবসাইট থেকে লাইভ শোনার লিঙ্ক firsttoday.ir/bn, ফেসবুক লাইভে আমাদের অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/firsttodaybangla, ইউটিউব চ্যানেল থেকে লাইভ শোনার লিঙ্ক www.youtube.com/@firsttodaybn, আর্কাইভ থেকে শোনার লিঙ্ক firsttoday.ir/bn/radio/archive, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক t.me/firsttodaybn। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn, রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাত 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
শ্রোতা বন্ধুরা, এবার চলুন আমাদের পরবর্তী পরিবেশনায় যাওয়া যাক।
ভার্চুয়াল জগৎ ও বাস্তবতা।
ভার্চুয়াল জগৎ ও বাস্তবতা শীর্ষক ধারাবাহিকের আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি, আর আপনাদের সঙ্গে রয়েছে আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আক্তার জাহান।
এই অনুষ্ঠানে আবার আপনাদের সঙ্গে কথা বলতে পেরে আমাদেরও ভালো লাগছে, যে যেখানে বসেই আমাদের অনুষ্ঠান শুনছেন না কেন, আশা করছি আপনাদের সবারই ভালো লাগছে।
সুপ্রিয় শ্রোতা, অমরত্ব লাভ করার বাসনা বহুকাল আগে থেকে মানুষের অন্তরে জাগ্রত হয়েছে। সায়েন্স ফিকশন সিনেমাগুলোতে এ নিয়ে বহু মজার মজার কাহিনী উপস্থাপিত হয়েছে। এছাড়া দাদি নানিদের মুখে এরকম কত যে কল্পকাহিনী শুনে শিশুরা বড় হয়েছে তারই উত্তা নেই। যেমন গ্রিসে প্রচলিত এরকম একটি কল্পকাহিনীতে বলা হয়, গ্রিকদের অ্যাজিরাস নামক এক ঈশ্বর তার ভাইয়ের হাতে নিহত হওয়ার পর পুনরায় জীবিত হয়ে ওঠে এবং মৃত্যু পরবর্তী বিশ্বের অধিকর্তা হয়ে ওঠে। গ্রিকদের বিশ্বাস অ্যাজিরাস হল একমাত্র ঈশ্বর যার মানুষকে অমরত্ব প্রদান করার ক্ষমতা রয়েছে।
ইতিহাসের বিভিন্ন যুগে যেসব মানুষের ক্ষমতা ও অর্থবিত্ত ছিল তারা অমরত্ব লাভ করার জন্য অদ্ভুত সব কাণ্ড কাহিনী করেছেন। যেমন হযরত ঈসা আলাইহিসালামের জন্মের 100 বছর আগে মিশরের রানী ক্লিওপেট্রা নিজের যৌবন ধরে রাখার জন্য প্রতিদিন বিশাল বাথটাব ভর্তি দুধের মধ্যে গোসল করতেন। কিংবা হযরত ঈসা আলাইহিসালামের জন্মের 100 বছর পর রোম সম্রাটরা গ্লাডিয়েটরদের রক্তপান করাকে আয়ুবৃদ্ধির হাতিয়ার মনে করতেন। চীনের রাস পরিবার আরও অদ্ভুত কাণ্ড করত। তারা 500 বছর পর্যন্ত আয়ু বাড়ানোর জন্যে বানরের মগজ দিয়ে তৈরি ওষুধ সেবন করত।
ষোড়শ শতকে গুটেনবার্গ যখন প্রথম ছাপাখানা আবিষ্কার করেন, তখন মানুষ একথা বলাবলি করতে লাগল যে মানুষ প্রকৃত অর্থেই অমরত্ব লাভের কাছাকাছি পৌঁছে গেছে। যার লেখা বই ছাপাখানা থেকে প্রকাশিত হবে তার দর্শন ও চিন্তাধারা বইয়ের মধ্যে থেকে যাবে এবং সে ওই চিন্তাধারার মাধ্যমে প্রকারান্তরে অমরত্ব লাভ করবে। এখন থেকে 100 বছরেরও বেশি সময় আগেকার অনেক মানুষের কণ্ঠ রেকর্ড থাকায় তা আজও আমরা শুনতে পাই, যদিও সে কণ্ঠের গুণগত মান আর আগের মতো নেই। এই কণ্ঠ ওই সব ব্যক্তিকে অমর করে রেখেছে। বিশ্বের বহু বড় বড় ব্যক্তিত্ব তাদের গুণী কর্মের মাধ্যমে পৃথিবীতে অমর হয়ে রয়েছেন।
অদ্ভুত কর্মকাণ্ড করে হোক কিংবা স্বকীয় গুণী কর্মের মাধ্যমেই হোক, অমরত্ব লাভের এই যে দুই পদ্ধতি তা সব মানুষের জন্য অপারিত নয়। আর এভাবে অমরত্ব লাভের কথা বলা হলেও প্রকৃত অর্থে তা মানুষের চিরকাল বেঁচে থাকা বোঝায় না। মিশরের রানী কিংবা রোম সম্রাট বা চীনের রাজারা শত চেষ্টা করেও পৃথিবীতে চিরকাল বেঁচে থাকতে পারেননি, বরং তাদের প্রত্যেককে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হয়েছে। এছাড়া বহু গুণীজনের লিখিত বই কিংবা রেকর্ডও নানা কারণে সংরক্ষণ করা সম্ভব হয়নি, ফলে আজ যেসব মানুষের নাম ছাড়া পৃথিবীতে আর কিছু অবশিষ্ট নেই। কিন্তু বর্তমান যুগে অমরত্ব লাভের এমন এক উপকরণ আবিষ্কৃত হয়েছে যা সবার জন্য সহজলভ্য এবং কালের পরিক্রমায় তার হারিয়ে যাওয়ার বা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কাই নেই।
বর্তমানে কেউ যদি ভার্চুয়াল জগতে কোনো সাইট বা অ্যাকাউন্ট খোলে এবং সেখানে নিজের চিন্তাধারা ও কর্ম, যেটাকে কন্টেন্ট ও বলা হয়, তা আপলোড করে, তাহলে তা স্থান কাল পাত্রের ঊর্ধ্বে উঠে অমরত্ব লাভ করতে পারে। আমরা ভার্চুয়াল জগতে যা কিছু আপলোড করি তার আর হারিয়ে যাওয়ার কোনো সুযোগ থাকে না, এমনকি এর গুণগত মানেরও কোনো পরিবর্তন ঘটে না। দৃশ্যত মানব জাতির তার গুরুত্বপূর্ণ তথ্য ভাণ্ডার চিরকাল সংরক্ষণ করে রাখার কৌশল হাতে পেয়ে গেছে।
ভার্চুয়াল জগতে তথ্য ভাণ্ডারের এই অমরত্বের ফলে মানুষ তার ব্যক্তিগত তথ্য সহজে ব্যবহার করার সুযোগ পাচ্ছে। আপনি যখন গুগলের মূল পেজে থাকবেন তখন আপনি কন্ট্রোল প্লাস এইচ বাটনে চাপ দিলে ইন্টারনেটে নিজের অতীত সকল কর্মকাণ্ড দেখতে পাবেন। আপনি যদি এই তথ্যাবলী মুছে দিতে চান তাহলে ক্লিয়ার ব্রাউজিং ডাটা শব্দগুলো লিখে এন্টার চেপে মুছে দিতে পারেন। তারপরও এর মাধ্যমে স্থায়ীভাবে সে তথ্যাবলী মুছে যায়নি, বরং আপনি কেবল আপনার কম্পিউটার থেকে সেগুলো মুছে দিতে পেরেছেন, কিন্তু ইন্টারনেটের মূল মেমোরিতে আপনার সব ক্রিয়াকলাপের রেকর্ড রয়ে গেছে।
এমনকি আপনি যদি এই পদ্ধতিতে নিজের ব্যক্তিগত তথ্য মুছেও ফেলেন, তারপরও গুগলকে বললে সে আপনাকে আপনার তথ্যগুলি ফিরিয়ে পেতে সাহায্য করতে পারে। গুগল myactivity.google.com নামের একটি ওয়েবসাইট চালু করেছে যার মাধ্যমে যে কেউ ভার্চুয়াল জগতে নিজের সকল অ্যাক্টিভিটি দেখতে পারে। অবস্থা দৃশ্যে মনে হয় ইন্টারনেটে কোনো কিছুই হারিয়ে যায় না, এমনকি মানুষের ভুল, অপরাধ, বিপদ আপদ ও অনাকাঙ্ক্ষিত ঘটনাবলীর কোনো কিছুই হারিয়ে যায় না। আমাদের জীবন যদি ভুলে ভরা থাকে, যদি আমাদের জীবনে কোনো দুঃখজনক ঘটনা ঘটে থাকে এবং তা যদি আমরা ভার্চুয়াল জগৎ ব্যবহার করে আমাদের বন্ধুদের জানিয়ে থাকি, তাহলে যে কারো পক্ষে গুগলের সাহায্য নিয়ে সেসব ঘটনা জেনে যাওয়া সম্ভব।
এখন আমরা যদি সিদ্ধান্ত নিই যে অতীতের সেই ভুলগুলোর আর পুনরাবৃত্তি করব না কিংবা সমস্ত দুঃখ কষ্ট ভুলে যাব, তখন আমাদের কি করতে হবে? যদি ভার্চুয়াল জগৎ না থাকত তাহলে আমরা অতীতকে ভুলে যাওয়ার চেষ্টা করতাম। অতীতকে ভুলে থাকার ক্ষমতা আমাদের মস্তিষ্কের আছে বলেই শত দুঃখ কষ্ট বেদনা নিয়েও আমরা বেঁচে থাকি, আনন্দময় জীবন উপভোগ করি। মহান আল্লাহর গফফার ও সত্তার নামের ওসিলায় আমাদের পক্ষে এই কাজ করা সম্ভব হয়। মহান আল্লাহ তাঁর ওই দুই নামের গুণে আমাদের শত গোনা, অপছন্দনীয় কাজ ও ভুলভ্রান্তি ক্ষমা করে দেন এবং দোষ ত্রুটি গোপন রাখেন। তিনি আমাদেরকে অতীতের শত অপরাধ ধুয়ে মুছে ফেলার জন্য তওবা করার সুযোগ দিয়েছেন, যাতে আমরা জীবনটাকে আবার নতুন করে শুরু করতে পারি।
কিন্তু দৃশ্যত গুগল মানুষকে এ ধরনের কোনো সুযোগ দিতে রাজি নয়। সে আমাদের অতীতকে ভুলে থাকা তো দূরের কথা, এখনো যারা আমাদের অতীত সম্পর্কে অজ্ঞ আছে তাদের কাছেও আমাদের অতীত কর্মকাণ্ড তুলে ধরার চেষ্টা করে। ভার্চুয়াল জগতে তওবাহ করার কোনো সুযোগ নেই। এ সম্পর্কে হযরত আলী আলাইহিসসালামের একটি বাণী অনুসরণ করলেই আমরা এই দুর্বিষহ পরিস্থিতি থেকে পরিত্রাণ পাব। তিনি বলেছেন, যতক্ষণ কোনো কথা তুমি বলে ফেলোনি ততক্ষণ তার নিয়ন্ত্রণ তোমার হাতে রয়েছে। কথা বলে ফেলার অর্থ ধনুক থেকে তীর ছুঁড়ে মারা, এরপর আর সে তীরের নিয়ন্ত্রণ তোমার হাতে থাকে না। ভার্চুয়াল জগতও এমনই একটি জায়গা। এখানে আমরা যখন কোনো তথ্য শেয়ার করি তখন তার মালিকানা আর আমার হাতে থাকে না, বরং অন্য সবার কাছে মালিক হয়ে যাই। কাজেই কোনো কিছু শেয়ার করার আগে আমাদেরকে শতবার ভাবতে হবে, কারণ এখানে একবার ভুল করে ফেললে সেজন্য সারা জীবন শোকতাপ করতে হবে।
তো শ্রোতা বন্ধুরা, আজকের মতো এখানেই গুটিয়ে নিচ্ছি ভার্চুয়াল জগৎ ও বাস্তবতার আজকের আসর। আবারও কথা হবে আগামী আসরে, সে আসরেও আপনাদের সঙ্গ পাব বলে আশা করছি।
শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশন। এবারে যাওয়া যাক পরবর্তী আয়োজনে।
নওমুসলিমদের আত্মকথা। শ্রোতাবন্ধুরা সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। নমুসলিমদের আত্মকথা নিয়ে আয়োজিত এ আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। ইসলামের আবির্ভাব মানব ইতিহাসে একটি যুগ সন্ধিক্ষণ, যার সাথে রয়েছে অসংখ্য অর্জন। ইসলামের ওই অপূর্ব অর্জনে আকৃষ্ট হয়েই বিশ্বব্যাপী আজ মুসলমান হবার প্রবণতা বৃদ্ধি পেয়েছে, যেমনটি মার্কিন রমণী ম্যারিলিন হিলের ক্ষেত্রেও প্রযোজ্য। আজকের আসরেও যথারীতি আপনাদের সঙ্গ পাব এ প্রত্যাশা রইল।
আমরা ইসলামের অর্জনের কথা বলছিলাম। ইসলামের অর্জনের মধ্যে রয়েছে সংস্কৃতি ও সভ্যতার বিস্তার, মূর্খতা ও জুলুম অত্যাচার থেকে মানুষের মুক্তি, ইসলামী দুনিয়ায় জ্ঞান বিজ্ঞানের উন্নয়ন ও বিকাশ এবং অপরাপর জাতির কাছে সেই জ্ঞানের বিকাশ ঘটানো ইত্যাদি। মানব সমাজের ওপর তাই ইসলামের ব্যাপক প্রভাবের ঐতিহাসিক প্রমাণপঞ্জী অনস্বীকার্য। মুসলিম এবং অমুসলিম এমনকি ইউরোপীয় মনীষীগণও এই সত্য স্বীকার করেছেন যে ইসলামের নবী তার মূল্যবান শিক্ষাগুলোর সাহায্যে মানব সভ্যতা ও সংস্কৃতি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আয়ারল্যান্ডের বিখ্যাত লেখক জর্জ বার্নার্ড শ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্পর্কে বলেছেন,
তাকে মানবতার ত্রাণকর্তা বলে সম্বোধন করা উচিত। আমার বিশ্বাস, যদি তাঁর মতো একজন ব্যক্তি নবযুগের শাসক হতেন তাহলে তিনি সমস্যা নিরসনে শান্তি ও বন্ধুত্বের আশ্রয় নিতেন। পৃথিবীর বুকে তিনিই ছিলেন সর্বশ্রেষ্ঠ মানব। তিনি দিনের দাওয়াত দিয়েছেন, একটি সভ্যতার গোড়াপত্তন করেছেন, একটি জাতির ভিত্তি রচনা করেছেন, নৈতিকতা প্রতিষ্ঠা করেছেন, শক্তিশালী ও জীবন্ত একটি সমাজ সৃষ্টি করেছেন। এরকম একটি সমাজ তার শিক্ষাগুলো বাস্তবায়ন করার জন্য প্রয়োজন ছিল, যেসব শিক্ষা মানবিক আচরণ ও চিন্তা জগতে সব সময়ের জন্য পুরোপুরি পাল্টে দিয়েছিল। তার নাম মুহাম্মদ। মুহাম্মদ তার মাত্র 23 বছরের নবুয়তিকালে মানুষকে এক আল্লাহর ইবাদত করার দিকে পরিচালিত করেন।
তিনি জনগণকে গোত্রীয় দ্বন্দ্ব কলহ থেকে মুক্তি দেন এবং তাদের মাঝে জাতীয় ঐক্য ও সংহতি প্রতিষ্ঠা করেন। এই সময়ের মধ্যে তিনি মানুষকে যাবতীয় অশ্লীলতা ও নেশা থেকে মুক্তি দিয়ে ভারসাম্যপূর্ণ ও মিতাচারে অভ্যস্ত করে তোলেন, সেই সাথে বেআইনি জীবনযাপন থেকে সুশৃঙ্খল জীবনযাপনের শিক্ষা দেন, ধ্বংস ও বিনাশ থেকে উন্নত নৈতিকতা ও চারিত্রিক মানদণ্ডের দিকে পরিচালিত করেন। মানব ইতিহাসে ইসলামের নবীর আগে কিংবা পরে এরকম আমূল পরিবর্তন তাও মাত্র একজন ব্যক্তির পক্ষ থেকে অন্য কোথাও আর ঘটেনি। শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে যাবার পরও ইতিহাস রচনায় নবীজির গুরুত্বপূর্ণ ভূমিকা মানুষের ইসলাম গ্রহণের অন্যতম একটি চালিকা শক্তি হিসেবে কাজ করছে। মার্কিন নয়মুসলিম মেরিলিন হিল তার নাম পাল্টে রেখেছেন মারিয়াম। তিনি সম্প্রতি ইসলামের সত্যাসত্য উপলব্ধি করেন এবং ইবাদত বন্দেগীর মিষ্টি স্বাদ আস্বাদন করেছেন। মেরিলিন জন্মেছেন এবং বেড়ে উঠেছেন এক খ্রিস্টান পরিবারে। তার ইসলাম গ্রহণ করার নেপথ্য প্রেরণা সম্পর্কে তিনি বলেছেন,
সবসময় গির্জার উপর কর্তৃত্ব পরায়ণদের পরম্পরা আর অভ্যন্তরীণ বিষয়াশয়ের সাথে আমার সমস্যা ছিল। একদিন সিদ্ধান্ত নিলাম গির্জায় আর যাব না। আমি ভাবতাম লোকজন সপ্তাহে কেবল একদিন গির্জায় যায়, এরপর আর দিনই কোনো কাজ করে না, এটা এক ধরনের কপটতা। সেজন্য সিদ্ধান্ত নিলাম আধ্যাত্মিকতাকে আমার জীবনে সংরক্ষণ করব, তবে দিনের আদলে নয়। তখনও আল্লাহর প্রতি বিশ্বাস ছিল, বিশ্বাস অবশ্য সবসময়ই আমার অস্তিত্ব জুড়ে ছিল, তবে আল্লাহর আনুগত্য করার পথ হারিয়ে ফেলেছিলাম, তাই পুরোটা সময় সত্যের সন্ধানে ছিলাম। এরই মাঝে এক মুসলিম নারী আমার জীবনে আসে এবং আধ্যাত্মিকতার আলোকপূর্ণ এক পৃথিবী তার সাথে নিয়ে আসে আমার জন্যে।
মেরিলিন আরও বলেন, একদিন সে আমার এবং আমার মায়ের বিজ্ঞাপন দপ্তরে আসে কোরআনের কিছু আয়াত একটি সাইটে দেওয়ার অনুরোধ করতে। বহু ইসলামী সাইটেই কোরআনের আয়াত আছে, তবে তার পরিকল্পনাটা ছিল ভিন্ন রকমের। সে চেয়েছিল প্রত্যেকটি লাইনের নিচে একটা স্পেস রাখতে, যাতে পাঠক কোরআনের ওই অংশ সম্পর্কে তার অভিমত লিখে রাখতে পারেন। সে প্রতিদিন আসত একসাথে সাইটের কাজ করার জন্যে। এই সাইটের ডিজাইন করতে গিয়ে আমি উপলব্ধি করলাম ইসলাম কতটা সুন্দর, কতটা প্রেম, ভালোবাসা আর বন্ধুত্বপূর্ণ। ধীরে ধীরে সিদ্ধান্ত নিয়ে ফেলি মুসলমান হব। আল্লাহর কাছে আমি অশেষ কৃতজ্ঞতা জানাই এজন্য যে তিনি এই নারীকে আমার জীবনে নিয়ে এসেছিলেন, যার ফলে আমি ইসলামের সত্য সঠিক পথের সন্ধান পেলাম।
মারিয়ামের মাঝে এখন নবীজি সম্পর্কে এবং তার আচরণ পদ্ধতি সম্পর্কে নতুন এক অনুভূতি জেগেছে। ইসলামের নবীর প্রতি তার অনুরাগ সম্পর্কে মারিয়াম বলেন, যখন শাহাদাতাইন কালেমা বলতাম প্রতিটি শব্দ ভালোভাবে খেয়াল করতাম এবং সত্যিকার অর্থে বিশ্বাস করতাম যে আল্লাহ ছাড়া আর কোনো খোদা নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালি ওয়াসাল্লাম তাঁর প্রেরিত রাসূল। কিন্তু কলেমার সাক্ষী দেওয়ার পর যে বিষয়টি আমার জন্য কঠোর হয়ে দেখা দিল তা হল, আমি বুঝতে পারছিলাম না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালি ওয়াসাল্লামকে কেন ভালোবাসতে হবে। আমি অন্য নবীকে ভালোবাসতাম, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালি ওয়াসাল্লাম সম্পর্কে খুব বেশি কিছু জানতাম না। দুঃখজনকভাবে যেটুকু জানতাম তা ছিল তার সম্পর্কে নেতিবাচক চিত্র, যা ছিল পশ্চিমা সমাজে প্রচারিত তার বিকৃত স্বরূপ। নবীজির জীবনপঞ্জি পড়তে পারতাম, কিন্তু এদের কেউই আমার অন্তরে তার সম্পর্কে কোনো রকম অনুরক্তি জাগ্রত করেনি।
অবশেষে ইসলামের ইতিহাস এবং নবীজির জীবনী সংক্রান্ত একটি বই আমার হাতে আসে। এ বইতে ইসলামপূর্ব আরবের ভয়াবহ পরিস্থিতির বর্ণনা দেওয়া হয়েছে এবং নবীজিকে উন্নত নৈতিক ও চারিত্রিক গুণাবলী সম্পন্ন ব্যক্তিত্ব হিসেবে তুলে ধরা হয়েছে। মজার ব্যাপার হচ্ছে ওই বইটি কোনো মুসলমানের লেখা ছিল না, বইটি লিখেছেন একজন খ্রিস্টান পাদ্রী। বইটি পড়ার পর আমার সামনে আলোকিত পৃথিবীর আরেকটি জানালা খুলে গেল এবং নবীজির প্রতি আমার অনুরাগ এত গভীর পর্যায়ে গেল যে তারপর থেকে ক্রমশ সেই ভালোবাসা বেড়েই যেতে লাগল। এই নবীজি সম্পর্কে কোরআনে বলা হয়েছে, যারা আল্লাহ ও শেষ দিবসের আশা রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ করে তাদের জন্য রাসূলুল্লাহর মধ্যে রয়েছে সর্বোত্তম চরিত্রের নমুনা।
কোরআনের বহু জায়গায় রাসূলে খোদার সর্বোত্তম চারিত্রিক ও নৈতিকতার বর্ণনা রয়েছে। বর্তমান বিশ্ব যার অভাব বোধ করছে তীব্রভাবে। বিশিষ্ট রুশ লেখক লিও টলস্টয় নবীজিকে সকল দিক থেকে মর্যাদাময় এবং সম্মানীয় বলে মন্তব্য করেছেন। বিচার বুদ্ধি এবং কৌশল সমৃদ্ধ বিধিবিধানের কারণে তাঁর দেয়া ইসলামী শরীয়ত ভবিষ্যৎ বিশ্বকে জয় করবে বলেও তিনি উল্লেখ করেন। তো শ্রোতা বন্ধুরা, আজ আর হাতে সময় নেই, পরবর্তী আসরে আবারও কথা হবে। যারা সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, এবারের পরিবেশনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, এবারে শুনুন আজকের অধিবেশনের সর্বশেষ আয়োজন।
পারস্যের প্রতিভা বিশ্বের গর্ব।
শ্রোতা ভাই বোনেরা সালাম ও শুভেচ্ছা নিন। পারস্যের প্রতিভা বিশ্বের গর্ব শীর্ষক আলোচনার এ সপ্তাহের পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি নাসির মাহমুদ
ও আমি গাজী আব্দুর রশিদ।
গত কয়েক পর্বে আমরা বিশ্বের নানা অঞ্চলে ইরানি সংস্কৃতির প্রভাব ও ফার্সি ভাষা ছড়িয়ে পড়ার পর সম্পর্কে আলোচনা করেছি। গত পর্বে আমরা ফার্সি ভাষার পরিবর্তন ও বিবর্তন নিয়েও কিছু কথা বলেছি। আমরা এও বলেছি যে সাসানীয় যুগে ও ইসলামী যুগের প্রথম কয়েক শতকে পাহলভি ভাষা ছিল ইরানের রাষ্ট্রীয় ভাষা, কিন্তু প্রাচীন এই ভাষা জটিল হওয়ায় তা আন্তর্জাতিক ভাষার রূপ নিতে পারেনি। ফলে ইরানিরা আরবি ভাষাকে একটি গ্রহণযোগ্য আন্তর্জাতিক ভাষায় রূপান্তরিত করে এবং এই আরবি ভাষার মাধ্যমে বিশ্বের নানা অঞ্চলে সাংস্কৃতিক তৎপরতা চালাতে থাকে। আজও আমরা এই আলোচনার কিছুটা গভীরে যাওয়ার চেষ্টা করব, আশা করি আপনাদের সঙ্গ পাব।
ইরানিরা আরবি ভাষাকে সাহিত্য ও জ্ঞান চর্চার মাধ্যম হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে এবং এই ভাষার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ইরানের সাংস্কৃতিক অঙ্গনে সাহিত্য ও জ্ঞান বিজ্ঞান চর্চার ক্ষেত্রে হিজরি চতুর্থ শতক পর্যন্ত আরবি ভাষার একচেটিয়া কর্তৃত্ব বজায় ছিল। তবে এরপর থেকে দারি ফার্সি নামক ফার্সি ভাষার বিবর্তিত ও সহজ রূপটি ইরানের সাংস্কৃতিক অঙ্গনে সাহিত্য ও জ্ঞান বিজ্ঞান চর্চার প্রধান মাধ্যমে পরিণত হয়। ইরানি বিশেষজ্ঞরা এই ভাষাকে নানা দিকে সমৃদ্ধ করে একে এক আন্তর্জাতিক ভাষায় রূপান্তরিত করতে সক্ষম হন। ফলে আরবি ভাষার বিস্তৃতি ও ক্ষমতা ক্রমেই সীমিত হতে থাকে। বিশেষ করে ইরানের সাংস্কৃতিক অঙ্গনে আরবির প্রাধান্য বিলুপ্ত হয়।
ফার্সিয়ের দারি বা দারি ফার্সি ভাষাটি ছিল ইসলাম পূর্ব যুগ থেকেই ইরানিদের মুখের ভাষা বা কথ্য ভাষা। সাসানীয় যুগে ও ইসলামী যুগের প্রথম কয়েক শতকে পাহলভি ভাষা ছিল ইরানের রাষ্ট্রীয় ভাষা, আর এই ভাষায় ও সুরিয়ানি ভাষায় চর্চা করা হতো জ্ঞান চর্চা ও ধর্মচর্চা। আর ইসলামী যুগে শিক্ষিত মহলের প্রধান ভাষা ছিল আরবি, অর্থাৎ শিক্ষিত মহলের ও ধর্মীয় মহলের প্রধান কথ্য এবং লিখিত ভাষা ছিল আরবি। হিজরি চতুর্থ শতক থেকে ইরানের সাংস্কৃতিক স্বকীয়তার পুনর্জাগরণ শুরু হয়। আত্মবিশ্বাস ফিরে পাওয়া ইরানি জাতি কথ্য দারি ফার্সি ভাষাকে সাংস্কৃতিক অঙ্গনেও ব্যবহার করতে থাকে। ক্রমেই এই ফার্সি ভাষা ইরানের পূর্বাঞ্চলে এবং মধ্য এশিয়া অঞ্চলেও ছড়িয়ে পড়ে।
এই অঞ্চলে প্রচলিত সুগদি ও খাওয়ারেজমি ভাষাও ফার্সির কারণে কর্তৃত্ব হারিয়ে ফেলে।
সাসানি যুগে পাহলবি ভাষা ছিল ইরানের রাষ্ট্রীয় ভাষা তথা অফিস আদালতের এবং জ্ঞান ও ধর্মচর্চার ভাষা। কিন্তু কয়েক শতক পর ইসলামী শাসনামলে দারি ফার্সি ভাষাকে সব ক্ষেত্রে লেখার ভাষা হিসেবে ব্যবহার করা শুরু হয়। এতে ব্যবহার করা হয় আরবি বর্ণমালা, ফলে অপেক্ষাকৃত সহজতর এই ভাষাই হয়ে পড়ে ইরানের দরবার থেকে শুরু করে সাংস্কৃতিক ও ধর্মীয় অঙ্গন সহ সব ক্ষেত্রেই ইরানি জনগণের প্রধান ভাষা। দারি ফার্সি ভাষা প্রথম থেকেই বিদেশি শব্দ গ্রহণে ছিল উদার। আরবি বর্ণমালা গ্রহণের পর এই ভাষায় বহু আরবি শব্দ গৃহীত হয়। অবশ্য আরবি ভাষায় এইসব শব্দের বেশিরভাগই উদ্ভাবিত হয়েছিল ইরানি বিশেষজ্ঞদের মাধ্যমেই, ফলে শব্দগুলো সহজেই নিজের ঘরে ফিরে আসে। ইরানের নানা অঞ্চলের আঞ্চলিক ভাষাগুলোর অনেক শব্দও দারি ফার্সিতে ঢুকে পড়ে, ফলে দারি ফার্সি ভাষা সহজেই আন্তর্জাতিক ভাষায় রূপান্তরিত হয়।
ইরানের ইতিহাসের একটি বিস্ময়কর দিক হল এটা যে অনেক ইরানি রাজবংশ বা রাষ্ট্রীয় ক্ষমতার কাঠামোয় প্রভাবশালী ইরানি পরিবারগুলো ইরানি সংস্কৃতি ও সাহিত্যের ভাষা হিসেবে দারি ফার্সিকে পৃষ্ঠপোষকতা দেওয়া সত্ত্বেও তারা এই ভাষাকে রাষ্ট্রভাষা ও আইন আদালতের ভাষা হিসেবে গ্রহণ করেননি, বরং তারা আরবি ভাষা ভালোভাবে না জানা সত্ত্বেও এই ভাষাকেই রাষ্ট্রভাষা হিসেবে বজায় রেখেছেন। যেমন তাহেরিয়ান ও সামানিয়ান রাজবংশ এবং ক্ষমতাধর আলে বুয়াইদ ইরানি হওয়া সত্ত্বেও তারা আরবি ভাষাতেই দরবার ও আইন আদালত করতেন এবং এ ভাষাতেই সংশ্লিষ্ট লেখালেখি করতেন।
মাসুদের লেখা ইতিহাস অনুযায়ী হিজরি চতুর্থ শতক পর্যন্ত তৎকালীন ইরানের পশ্চিমাঞ্চল তথা আজারবাইজান, আর্মেনিয়া, ওরান, বিলকান ও ককেশাসের দারবান থেকে শুরু করে পূর্ব ইরানের খোরাসান ও সিস্তান অঞ্চলের ইরানিরা ফার্সি ভাষাতেই কথা বলতেন। বিখ্যাত মুসলিম ভূগোলবিদ মুকাদ্দাসিও পুরো পারস্য অঞ্চলের জনগণের ভাষাকে ফার্সি বলে উল্লেখ করেছেন। তুর্কি সেলজুক রাজবংশই প্রথমবার ফার্সি ভাষাকে ইরানের রাষ্ট্রীয় ভাষা হিসেবে গ্রহণ করেন। এর একটা বড় কারণ এটা হতে পারে যে এই যুগে বিশেষজ্ঞ আর জ্ঞানী গুণীদের সুবাদে ফার্সি ভাষা যথেষ্ট পরিপক্কতা অর্জন করায় এই ভাষা কেবল তখন থেকেই রাষ্ট্রীয় ভাষা হওয়ার যোগ্যতা অর্জন করেছিল। ইরানে তুর্কি ও মঙ্গোলদের প্রবেশের ফলে ফার্সি ভাষার উন্নয়ন ব্যাহত হয়নি, বরং ফার্সি ভাষা ও সংস্কৃতির প্রতি তুর্কি ও মঙ্গল মুজাহিদদের আকর্ষণ দিনকে দিন বেড়েছে।
হিজরি ষষ্ঠ শতকে মুসলিম বিশ্বের বেশিরভাগ অঞ্চলই তুর্কি শাসনাধীনে চলে আসে এবং তারা ইরানি সংস্কৃতি ও ফার্সি ভাষায় প্রভাবিত হয়ে এই ভাষাকেই অন্যতম প্রধান আন্তর্জাতিক ভাষা হিসেবে চীন ও ভারত থেকে শুরু করে এশিয়া মাইনর পর্যন্ত বিশাল অঞ্চলে ছড়িয়ে দেন। মঙ্গল শাসনের প্রথম থেকেই ফার্সি ছিল সরকারি বা রাষ্ট্রভাষা। গিয়ক খান ক্যাথলিক বিশ্বের প্রধান ধর্মগুরু পোপের কাছে ফার্সি ভাষায় চিঠি লিখেছিলেন। ওই চিঠির মূল কপি গিয়ক খানের সিল মোহরসহ এখনও সংরক্ষিত রয়েছে। বিশ্বখ্যাত ইতালীয় পর্যটক মার্কো পোলো ফার্সি ভাষা জানতেন এবং তিনি চীনের বেশিরভাগ ভৌগোলিক নাম ফার্সি ভাষাতেই লিখেছিলেন। হিজরি অষ্টম শতকের বিশ্ববিস্তৃত পর্যটক ইবনে বতুতার যুগে আন্তর্জাতিক যোগাযোগের ক্ষেত্রে ফার্সির ক্ষমতা সর্বোচ্চ পর্যায়ে উন্নীত হয়েছিল। তিনি মঙ্গল শাসনাধীন চীন থেকে শুরু করে ভারত পর্যন্ত যেখানেই গেছেন সেখানেই জনগণ ফার্সি ভাষায় তাঁর সঙ্গে কথা বলেছেন।
ইবনে বতুতা গোটা মুসলিম ও অমুসলিম বিশ্ব ভ্রমণ করেছিলেন। তার যুগে মধ্য এশিয়া, ভারতবর্ষ, এশিয়া মাইনর ও ইরানের আজারবাইজান অঞ্চলে মানুষের কথোপকথনের প্রাথমিক ভাষা ছিল তুর্কি, কিন্তু এইসব অঞ্চলে মুসলিম জাতিগুলোর রাষ্ট্রীয় তৎপরতা এবং শিল্প সাহিত্য ও জ্ঞান চর্চার ভাষা ছিল ফার্সি। এই যুগে ভারতের ক্ষমতায় ছিলেন তুর্কি খিলজি রাজবংশ, কিন্তু তাদের দরবারি ভাষা ছিল ফার্সি। তুর্কি খিলজি সুলতানদের বেশিরভাগ উপকরণ ও রসম রেওয়াজের নাম ছিল ফার্সি। যেমন দিল্লিতে সুলতানের ঘরকে বলা হতো দারসারা, আর জল্লাদ বা মীর গজবকে বলা হতো দেসখিম, সোনা ও রূপার টুকরাকে বলা হতো খেস্ত, ভারতে সমস্ত বিদেশিকে বলা হতো খোরাসানি, রাজপ্রাসাদের হলরুমকে বলা হতো বারগাহ।